جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هدى.
السلام عليكم، দ্য মুসলিম গ্লাস পডকাস্ট এর সেকেন্ড এপিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেকেন্ড এপিসোড শুরু করার আগে আমরা আমাদের যারা প্রথম এপিসোড শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এক্সট্রা একটা থ্যাঙ্কস তাদেরকে যারা আমাদেরকে আমাদের যেসব ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো ধরিয়ে দিয়েছেন এবং ফিডব্যাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা চেষ্টা করব আমাদের এই এপিসোড থেকে আমাদের পর্বগুলোকে আরো ভুল ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য ইনশাল্লাহ। আর এরপর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেকেন্ড এপিসোড। সেকেন্ড এপিসোডের আমাদের আজকের গেস্ট হচ্ছেন মোহাম্মদ তোহা আকবর ভাই। তোহা ভাই কেমন আছেন?
জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ ভালো। আর আমার সাথে আরো আছেন মাহবুব ভাই। মাহবুব ভাই কি অবস্থা, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো, অ্যাজ অলওয়েজ।
তোহা ভাইকে আমরা কেন ডাকছি আজকের এপিসোড সেটা শুরু করার আগে আমি একটু পরিচয় করে দিই। আমি কিভাবে পরিচয় করে দিব তোহা ভাইকে সেটা নিয়ে একটু ভাবতেছিলাম যে কিভাবে পরিচয় করা যায়। তো আমি এভাবেই পরিচয়টা করাই যেভাবে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, মানে তার সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, বাট রিসেন্টলি কথা হয়েছে। তো আমি তখন নক দিলাম এক ভাইকে যে তোহা ভাইকে আমার দরকার, আমি ফেসবুকে দেখি ফেসবুক ডিঅ্যাক্টিভেট। তো সেই ভাই বললো ওকে আমি জানাচ্ছি আপনাকে। তো আমি দেখলাম যে তোহা ভাই নামে একজন মানুষ অ্যাক্টিভেট করলাম। আমি তখন নক দিলাম যে ভাই আপনার সাথে কথা আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ভাইবার কোনোটা আছে নাকি? ভাই বলে কোনোটা ইউজ করি না, কি করা যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। তো আমি অল্প সংখ্যক সংক্ষেপে মুসলিম গ্লাস পডকাস্টটা কি নিয়ে আমাদের ফার্স্ট এপিসোড হয়েছে আমাদের এই এই টপিকে আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি ভাইয়ের সাথে, গেস্ট হিসেবে তোহা ভাইকে রাখতে চাই, এটা বললাম। তো তখন ভাই বললো, ভাই খুব প্রশংসা করলো, অ্যাপ্রিসিয়েট করলো, ফাইন। তো এরপর ভাইকে বললো, ভাই আমাকে বললো যে আমি তো আসলে ফেসবুকে বেশিক্ষণ থাকি না, ফেসবুকে আমি কাজ শেষ করে চলে যাই, রাইট? ডিঅ্যাক্টিভেট করে দেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনার সাথে মেইলে কথা হবে। আপনি তো বলছেন মেইলে কথা, হ্যাঁ মেলে কথা হবে। তো এরপরে বাকি কথাটা মেলেই হয়েছে, এবং এরপরে আমি বুঝাই বললাম স্কাইপ টু স্কাইপ এই আমরা কিভাবে আসলে কোনটাতে থাকবো না থাকবো এটা। ওকে, তো এই পরিচয় এই কনভার্সেশন থেকে আমি একটা কনক্লুশনে আসছি, সেটা হচ্ছে আমাদের এই টাইমটাতে সোশ্যাল মিডিয়া বা এই ইন্টারনেট যে পরিমাণ ডিস্ট্রাক্টিং, এই টাইমে আসলে এই টাইমের মধ্যে নিজেকে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখা, ফোকাস রাখা খুব ডিফিকাল্ট। তো আমার কাছে তোহা ভাইকে ফার্স্ট ইম্প্রেশনে মনে হয়েছে ভেরি ফোকাসড, সিরিয়াস এবং কমিটেড একটা পার্সন। আমি এভাবেই তোহা ভাইকে আজকের পডকাস্টে পরিচয় করে দিচ্ছি। আই থিঙ্ক আই এম রাইট, রাইট মাহবুব ভাই?
হ্যাঁ, ওনাকে মানে যেহেতু অডিয়েন্সের জন্য মানে ফার্স্টেই চেনা অনেক বেশি জরুরি, এটা হলো উনি উল্টো নির্ণয় বইটার লেখক, এটা বললে আরো ইজিয়েস্ট হবে।
আমি তো ওই পরিচয় আমি অবশ্যই যাবো, আমি জানি নিজের উপরে। বাট আমার কাছে এই অল্প কনভার্সেশনে মনে হয়েছে এখনকার টাইমে আমাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এই অনলাইন সোশ্যাল মিডিয়া দিয়ে খুবই ডিস্ট্রাক্টেড হই, একটা ফোকাসড একটা সিরিয়াস কাজ আমরা করতে পারি না, রাইট? তো একটা কিছু করতে বসলাম বা স্মার্টফোন, হ্যাঁ, লাইক ভাইবার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করতে বসলাম, একটা মেসেজ আসলো, টেক্সট আসলো আমার, তখন আমি এটার অ্যান্সার দিচ্ছি। তো ফোকাসড হাফ এন আওয়ার আমাদের খুঁজে বের করা, ডিস্ট্রাক্টেড মানে আনডিস্ট্রাক্টেড হাফ এন আওয়ার খুঁজে বের করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো
খুবই টাফ, খুবই টাফ।
তো এখন আরো সাসপেন্সে আসি, তো আমার খুব জানার ইচ্ছে হলো আসলে তো হ্যাঁ ভাই, আপনি এই যে সবকিছু থেকে দূরে থেকে আসলে করেনটা কি?
না, অ্যাকচুয়ালি ফেসবুক থেকে দূরে থাকার একটা মূল রিজন হচ্ছে আমার বেটার হাফ। তো মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ফিতনার সময় এক, আর দ্বিতীয় প্রচন্ড ফোকাস থাকা। ফেসবুকটা প্রায় সময় একটা বিশাল এডিকশনের মতো হয়ে যায়, দেখা যায় যে বই পড়ছি, মাঝখানে একবার ফেসবুকে ঘুরে আসা, একটু নোটিফিকেশন চেক করে আসা। তো এভাবে অ্যাকচুয়ালি বই পড়া যায় না, আর আমার বই পড়তে খুব প্রবলেম হয় আর কি। তো ওটা একটা মেইন রিজন। আরেকটা মেইন রিজন হচ্ছে আমার বেটার হাফ, তিনি আমাকে খুব এনকারেজ করেন আর কি এগুলো থেকে দূরে থাকতে। তো আমি ট্রাই করছি আর কি, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, এটা একটা অ্যামেজিং, আই থিঙ্ক আমাদের এটা প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। আচ্ছা, তো আমি পাঁচটা কোশ্চেন করি। আপনি আপনার আপনার আচ্ছা আপনার ইয়ের ব্যাপারে আপনি কি বলেন, আপনার যে পড়াশোনা বা এখন কি করতেছেন সেসব ব্যাপারে।
জি, আমার পড়াশোনা করা হয় হাই স্কুলে, হাই স্কুল ছিল আমার গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে চিটাগং এ। এরপর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট দেয়া HSC 2007 এ, এন্ড দেন এক বছর আমি অ্যাকচুয়ালি কোথাও পড়াশোনা করি নাই, কোথাও চান্স পাই নাই। আর এরপর এর বছর গিয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে চান্স পাই। তো ওখান থেকেই অনার্স কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স ওখান থেকে। তো অনার্সে থাকাকালীন অবস্থায় আমার থার্ড ইয়ারে অ্যাকচুয়ালি রিসার্চে খুব ইন্টারেস্ট ছিল। তো অনার্সে থার্ড ইয়ারে থাকা অবস্থায় আমার ফার্স্ট পাবলিকেশনটা হয় আলহামদুলিল্লাহ, এবং মাস্টার্সের মধ্যে আমার অলমোস্ট টোটাল চারটা পাবলিকেশন নিয়ে আমি মাস্টার শেষ করি আর কি। এই তো
আমি কিন্তু ভীষণ একটু পরে আমি ওনার কথা বুঝবো কিনা আর
না, ওরকম না।
আমি সারা জীবনে পাবলিকেশন একটা করি না, আমি সব সারা মাস্টার্স এখানে যাইনি। সেকুলার ধারার থেকে ইসলামের মধ্যে উঠে আসা অনেক ভাইদের অনেকগুলো বই আসছে রিসেন্টলি, রাইট? আপনি একটা বই লিখছেন, আরেকজন ভাই, তারপরে হচ্ছে ডক্টর শামসুল আফরিন শক্তি, উনি হচ্ছে লিখলেন জানি কোনটা, ওনারটা বলছি সিরিজ অফ বুকস আসছে। হ্যাঁ, তো সামথিং নিউ আমাদের এই ট্রেন্ডে, বিকজ ইসলামিক বই কাইন্ড অফ এটা সবসময় আসলে আলেম বা আলেম আলেমদের পক্ষ থেকে আসছে বা এসে আসছে, এটাই আমরা এক্সপেক্ট করে আসছি। But recently, a trend, a change dekhte chhi amra, right? Acha, apnar kache, amra eta eta definitely positively amra ekta accept kori. To apnar kache ki mone hoy, hotat kore 2018 e eshe ei eta howar karon ki?
Actually, 2017 bolatai better. Double standard, paradoxical sajid, tarpor arguments of virtue, ei boi gulo jokhon ashe tokhon er ager actually motamoti 10 bochhor online jogot ta chilo, mane blogging er jogot ta chilo completely atheists under e. তো ওনারাই কোয়েশ্চেন করতেন, ওনারাই আনসার দিতেন, পৌঁছাতেন ইসলামকে ছোট করার ব্যাপারে, মনে করেন যে বা সংশয়বাদিতাকে তুলে ধরার ব্যাপারে যে পদক্ষেপ ওনারা নিয়েছিলেন, এবং ওনারা সফল বলা যায়, কারণ আমি নিজে একজন ভিকটিম। তো এই যে 10 বছরের একটা বিশাল গ্যাপ, এবং গ্যাপ বলবো না, অ্যাকচুয়ালি মুসলিমরা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছিল না যে কি করবে না করবে। তো ওই সময় যারা ব্লগ করে আসছেন এবং সামারিন ব্লগ কিংবা বিভিন্ন ব্লগে যারা পড়তেন, তারা একটা সময় গিয়ে এই আর্জেন্সিটি নিড করে ফিল করেন যে এরকম অ্যাকচুয়ালি ভাবতে চলতে দেওয়া যায় না, পড়াশোনা করা দরকার। তারপর শরীফ আবু হায়াত, অপু ভাইয়া, তারপর নুসরাত রহমান আপু, উনারা তো লিখতেন, তারপর রেহনুমা বিনতে আনিস আপু, উনারা তো ব্লগিং করতেন, কিন্তু অ্যাকচুয়ালি উনাদের লেখাগুলো ছিল কমপ্লিটলি লাইক আর্টিকেল ধাঁচের, ইসলামকে প্রোপাগেট করা, সোশ্যাল ইস্যুগুলো, সোশ্যাল ইস্যুগুলো নিয়ে। এই তো, কিন্তু ওনারা যে প্রবলেম গুলো জেনারেট করছিলেন ওগুলোর এগেনস্টে অ্যাকচুয়ালি কথা বলার মতো কেউ ছিল না। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে একটা বিশাল ভয়েড ক্রিয়েট হয়, এবং আপনারা জানেন যে এইটার এখন কালচারটাই এটা যে মানে একটু এথিস্টিক কথা বললে ভালো লাগে, বা অ্যাগনস্টিক মানে হচ্ছে স্মার্টনেস। তো এটা একটা ট্রেন্ড দাঁড়ায় যায়। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে ব্লগের জগৎ থেকেই যারা পড়াশোনা করে আসছেন, ওখান থেকে দেখা গেল যে না, আমরা তো তখন ছোট ছিলাম, লাইক মেট্রিক দিলাম, ইন্টার দিলাম, হ্যাঁ SSC HSC দেওয়ার পর তো তখন ছোটই। তো আমিও যখন জিআরই করার প্রিপারেশনে ছিলাম, তখন আমার জিআরই যে টিচার ছিলেন অসাধারণ একটা মানুষ, অসাধারণ মানুষ এই দিকে যে একাডেমিক দিকে, উনি অনার্স করা অবস্থায় মানে 13টা পাবলিকেশন ছিল। তো এই ভাইয়াটা অলওয়েজ ইসলামকে এত পচাতেন, এত পচাতেন আমাদের কোচিং সেন্টারে যে অ্যাকচুয়ালি উত্তর খুঁজে পেতাম না, আর এই ব্যাপারটা ব্লগেও ঘটছিল। জানিন আপনারা চিনেন কিনা, হ্যাঁ, sadalab.org নামে একটা, জি 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 জি, উনারা কিন্তু অনেকদিন ধরে অ্যাকচুয়ালি আনসার গুলো দিয়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। যেখানে আমাদের
আচ্ছা আব্দুল্লাহ সদালাপ, সদালাপ কি তাহলে এটা কি মুসলিমরা খুলছে মানে অ্যাজ এ রেসপন্স টু?
হ্যাঁ সদালাপ, জি জি সদালাপ ছিল মুসলিমদেরই।
ঠিক আছে, এস এম
রায়হান, এস এম রায়হান ভাই, জি জি এস এম রায়হান, সরোয়ার ভাই, আব্দুল্লাহ সাইদ খান ভাই, উনারা বিভিন্ন সেক্টর থেকে এবং সবাই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এরকম জায়গাগুলো থেকে টপাররা। তো উনারা রিসার্চ করতেন, প্লাস পাশাপাশি উনাদের এই অযৌক্তিক যে প্রশ্নগুলো সেগুলো যুক্তিসঙ্গত উত্তর দিতেন। তো অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা আমি বলবো, আমার আমার কাছে মনে হয়, আমার জানার মতে ওটাই প্রথম প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি যুক্তিসঙ্গত উত্তর দেওয়া শুরু হয়। তো হ্যাঁ, তো ওটারই ফলশ্রুতিতে ফলো করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল যে আরিফ আজাদ ভাইরা লেখালেখি শুরু করলেন, আমি লেখালেখি শুরু করি অ্যাকচুয়ালি।
আমি কি আপনি বলতে পারেন আপনারা 3G না 2G?
আমার আমি বুঝি নাই
টার্মস অফ মানে এই যে নাস্তিকদের রেসপন্স করার বিষয়ে, আপনার কি সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন? আমি জাস্ট যদি বলি এই শর্ট লাইফ স্প্যানে, মানে শর্ট স্প্যান অফ ইয়ারে আপনারা কি মানে সেকেন্ড ওয়েভ হিসেবে আসছেন দেখতে?
আমি বলি সেই ক্ষেত্রে আমি যদি এস এম রায়হান ভাই থেকে ফার্স্ট জেনারেশন ধরি, এস এম রায়হান ভাই থেকে যদি ফার্স্ট জেনারেশন ধরা হয়, আমি কি জানি না ওনাদের আগে কেউ লিখতেন কিনা অ্যাকচুয়ালি।
আমি লিখতেন আমার মনে হয় না, আমি যাই না আসলে,
আমি অনলাইনে পাইনি আর কি আর কাউকে। তো এস এম রায়হান ভাই থেকে যদি ফার্স্ট জেনারেশন ধরা হয় তাহলে আমাদেরকে সেকেন্ড জেনারেশন বলা যায়, 2G বলা যায়।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আপনার আপনার কাছে কি মনে হয় যে আপনি 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 হঠাৎ লেখক হয়ে উঠলেন কি মনে করে? আই মিন
আমি আসলে কখনোই লেখক হয়ে ওঠার কথা চিন্তায় ছিল না। ইসলামে আসার পর আমি তখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে, তো ইসলাম যখন ফার্স্ট টাইম নক করে মাথায়, অ্যাকচুয়ালি আমি মলিকুলার বায়োলজি যখন পড়তাম সেকেন্ড ইয়ারে ছিল, তো মলিকুলার বায়োলজি পড়তে গিয়ে অ্যাকচুয়ালি ধাক্কা খাওয়া এবং লাইক আমার প্রিভিয়াস ইভলিউশন নিয়ে, বিশেষ করে ম্যাক্রো ইভলিউশন নিয়ে যতগুলো আইডিয়া ছিল সব ভেঙে পড়ে আর কি। তো এরপরে দেখা গেল যে অপু ভাইয়া লেখা আমাকে খুব প্রভাবিত করে, তত্ত্ব ছেড়ে জীবনের লেখক যিনি শরীফ আবু হায়াত অপু, তো উনিও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ছিলেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তো ভাইয়ার সাথে যোগাযোগ ছিল, ফেসবুকেই যোগাযোগ, তো ভাইয়ার লেখা খুবই অনুপ্রাণিত করতো। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি একটা বিশাল ইন্সপিরেশন কাজ করতো যে আমি যেটা জানছি সেটা মানুষকে জানানো, মানে ব্যাপারটা এমন না যে আমি দাওয়া দিয়ে উল্টাই ফেলবো বা বই টই লিখবো, এরকম কোনো প্ল্যান ছিল না। তো লেখার পরে দেখা যেত ট্যাগ করতাম, জানানো ট্রাই করতাম, তো খুব নেগেটিভ ফিডব্যাক পেতাম আর কি ক্লাসমেটদের কাছে। এক সময় তো একদিন ওরা মিটিং ই করলো, মিটিং করে ডেকে বললো যে প্লিজ তুই আর কখনো এরকম ট্যাগটা করিস না, এটা খুব বাজে দেখায়, খুব ফালতু, দরকার নাই, তুই অনেক কিছু জানছিস, তুই অনেক কাবিল হয়ে গেছিস, দরকার নাই তো জানো। তো খুব কান্না করছিলাম আর কি ওই দিন, ওই সময় ফিলিংস যা থাকে আর কি শুরুতে। আলহামদুলিল্লাহ এরপর অ্যাকচুয়ালি ওভাবে আর কাউকে ট্যাগ ট্যাগ করা হতো না, এমনিতেই লিখতাম। যখন যেটা পড়তাম দেখা গেলো যে অনলাইনে কোর্স করছি, একটা তাফসিরের কোর্স করছি, তাফসিরের কোর্স করতে গিয়ে দেখা গেলো যে হ্যাঁ এটা নোট রাখা দরকার, লিখছি লিখছি লিখতে লিখতে দেখা গেলো যে একটা আর্টিকেল দাঁড়ায় গেলো, ওটা দেখা গেলো ফেসবুকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ এইভাবে অ্যাকচুয়ালি লেখাগুলো 5 বছরে জমে টমে যা হয়েছে। হওয়ার পরে একদিন সরোবর তখন দাঁড়ালো আর কি, সরোবর সিয়ান, তো অপু ভাইয়াকে আমি একদিন লেখাগুলো সাবমিট করে দিলাম আর সিয়ানও সাবমিট করলাম। তো ডক্টর মনজুর ইলাহি স্যার আর ওদিকে অপু ভাইয়া দুজনেই পজিটিভ বললেন যে এটা বই হিসেবে দেওয়া যায়, একটু অর্গানাইজ করতে হবে, অর্গানাইজ করে দেওয়া যায়।
আচ্ছা
তো আলহামদুলিল্লাহ অর্গানাইজ করতে করতে পরে দুটো অ্যাক্সিডেন্ট হলো আর কি, সিয়ানের কিছু ঝামেলা হয়ে সিয়ান কিছুদিন বন্ধ ছিল, সরোবর প্রকাশন তো প্রকাশন হিসেবে তো বন্ধই হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকাশক পেলাম না, অভিজ্ঞ প্রকাশক আর পাই নাই। তো পরে বুয়েটেরই এক স্টুডেন্ট মানে মাস্টার্সে পড়ছে, তো তিনি বললেন যে ভাইয়া উনি আমার মুসলিম স্কুলের দুই বার জুনিয়র, বললেন ভাইয়া আমাকে দেন আমি পাবলিশ করি। তো আমি বললাম যে ভাইয়া তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, বলছে শুরু করি না একটা বিজনেস, বিজনেস দ্বারা করা যায় এটা।
এখন কিন্তু আসলে সত্যি বলতে যে আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়ার সাথে একটু যদি ডমিনেটিং কোনো পার্সোনালিটির সাথে বা তাদের লাইক শেয়ার
জি
কমেন্ট বেশি তাদের সাথে যদি একটু হাত করা যায় একটা বই বের করার কোনো ব্যাপার না।
হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু তখন জানতাম না অ্যাকচুয়ালি, মানে তখন এগুলো কিছুই জানতাম না। আর এই তো নতুন প্রকাশনা এসে উনি শুরু করলেন, আমার আলহামদুলিল্লাহ ভুল ভ্রান্তি সব নিয়েই আলহামদুলিল্লাহ এই আর কি।
আচ্ছা এখন আমি একটা কোশ্চেন করি, আমার কাছে মনে হয় যে মানে আমরা যারা আসলে ট্রেডিশনালি ইসলামিক এর উপরে ট্রেন্ড না, আমরা কিন্তু আসলে উড়া ধরা লাইফস্টাইল লিড করছি অনেকেই স্কুল কলেজে।
ট্রু ট্রু ট্রু,
হ্যাঁ
জি।
এরপরে যখন ইসলামে আসলাম তো আমাদের পুরা সাইকো মেন্টাল সেট আপ কিন্তু অনেক একটা পুরো ডিফারেন্ট একটা আউটলুক নিচ্ছে, রাইট? একটা ডিফারেন্ট একটা দিকে টার্ন করছে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে আমরা যারা আসলে ওইভাবে ট্রেন্ড না, আই মিন ইন কম্পেয়ার টু একটা মাদ্রাসার স্টুডেন্ট যদি বলি, তারা আমাদের কিন্তু সেটা নাই, আমি জানি না, খুব কম কম ভাইয়ের ক্ষেত্রে হয়তো এটা আছে। সেক্ষেত্রে একটা ইয়ে থাকে যে আমরা যে লেখাগুলো লিখতেছি সেটার আসলে কতটুকু ইন লাইন উইথ ইসলামিক
থট, ঠিক আছে? অপু ভাইয়া ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো উনি যখন পার্ডু ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান, সম্ভবত ওই সময় বইটা পাবলিশ হয়। তো এই যে জেনারেল লাইনের একটা ছেলে যখন একটা বই লিখবে ইসলামিক কোনো একটা কন্টেন্ট নিয়ে লিখবে, তো কোনো স্কলার যদি বইটা দেখে না দেন, অবভিয়াসলি আকিদাগত বা মানে কুরআন সুন্নাহর এগেইনস্টে কোনো একটা কথা চলে আসার সম্ভাবনা থেকেই যায়। সাধারণ পাঠকরা সেটা জানবে না, তো পড়ে বিভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে।
বিভ্রান্ত মানে বিভ্রান্তিকর কথাবার্তা যদি বলা, মানে এটা কিন্তু হয়েছে। আমিন ট্রেডিশনাল স্কলারশিপ দিয়ে যদি একটা ইয়েকে যদি আসলে চেক করা না হয়, তাহলে এই ধরনের আগে অনেক ধরনের ডেভিয়েশন কিন্তু হয়েছে আমাদের হিস্ট্রিতে, যে অ্যাকচুয়ালি এই সুন্নি স্কলারশিপের সাথে ইন লাইন ছিল না এবং পরবর্তীতে ডেভিয়েশনটা বাড়তে বাড়তে কাইন্ড অফ অ্যাকচুয়ালি আহলে সুন্নাহর বাইরে চলে গেছে। ধরনের অনেক ইয়ে আছে, নট অনলি নট নেসেসারি সায়েন্টিফিক বিষয় আসে, রাদার হয়তো আর্কিওলজিক্যাল অনেক বিষয়ের ক্ষেত্রেই বা ম্যাথমেটিক্যাল মিরাকল খুঁজতে গিয়ে বা এই ধরনের
লেখালেখি করতেছি। হ্যাঁ, ওনারা মানে মোস্টলি ফোকাসড মানে নাস্তিকতা বা এর উপরেই বেশিরভাগ ফোকাস বা নাস্তিকদের জবাব দিতেই মোটামুটি। এটা ছাড়াও কি অন্যান্য বিষয়েও কি মনোযোগ যথেষ্ট দেওয়া দরকার আমাদের যারা লেখালেখিতে অভ্যস্ত?
অ্যাকচুয়ালি যারা লিখেছেন 2017-তে যারা লিখেছেন বেসিক্যালি 17-18-তে, উনাদের অ্যাকচুয়ালি লেখালেখির ব্যাকগ্রাউন্ডটাই ছিল অ্যাকচুয়ালি নাস্তিকতাকে আনসার দিতে গিয়ে, এথিজমকে আনসার দিতে গিয়ে। তো দেখা গেল যে ওই আনসারগুলোই খুব বেশি হয়তো দরকার ছিল ওই সময়ে, কারণ আমাদের ইন জেনারেল যেমন আপনি 9-10 কিংবা HSC বই দেখেছেন কিনা জানি না, বায়োলজি বইতে বিবর্তনবাদের যেগুলো অলরেডি ফেলে দেওয়া হয়েছে যেসব থিওরি, সেগুলোকে এখানে এস্টাবলিশ ট্রুথ হিসেবে দেখানো হচ্ছে। রিসেন্ট যে HSC এর বইটা, আমার ছোট ভাই HSC পরীক্ষার্থী, তো ওর বায়োলজি বই দেখলাম আর কি, হাস্যকর সব জিনিসপাতি দিয়ে ভর্তি। তো এগুলোর কারণে যেটা হচ্ছে এখন এই যে উঠতি জেনারেশন, ওদের মধ্যে হচ্ছে হিউজ একটা কনফিউশন আর কি। এই কনফিউশনের কারণে দেখা গেল যে এই টপিক নিয়ে যারা লিখেছেন বা লিখছেন বা লেখা ট্রাই করছেন, উনাদের দেখবেন যে পাঠক অনেক বেশি। এবং অ্যাকচুয়ালি শূন্যতাটা বলেন বা যে বিভ্রান্তিটা বলেন, এটা আসলে যখন তৈরি হয়েছে তখন আমরা কেউ দাঁড়াই নাই, বিভ্রান্তিটা বন্ধ করার ক্ষেত্রে কেউ দাঁড়াই নাই। তো এখন এই কারণে এখন অ্যান্টিভাইরাস বলেন কিংবা অ্যান্টিবায়োটিক বলেন অনেক বেশি প্রোডিউস করা লাগতেছে,
অ্যান্টিডোট। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আসলে একটা প্রশ্ন চলে আসে, আই মিন জাস্ট এটা খুবই সাটেল আর কি, একটু কেয়ারফুল হওয়ার জায়গা থাকতে পারে। আমার কাছে মনে হয় যে একটা একটা আমি পাবলিকেশনের সাথে কিছুটা টুকটাক আমি আসলে কাজ করছি বা জড়িত, তো যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি আর কি, অনেক সময় পাবলিশাররা যেটা করে যে সেই টপিকটাতেই বই বের করে, সেই টপিকের উপরে যেটা মানুষ খাবে,
মানে মার্কেট খায়, এক্স্যাক্টলি মার্কেট
যেটা খায়, মানে যেটা মানুষ চায়। এটা একটা পার্সপেক্টিভ, মানুষ চায় আমি ছাপাইলাম, ছাপাবো 2000 কপি 3000 কপি চলবে ইচ্ছা মতো, ওকে গুড। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে মানুষের আসলে কি দরকার, আমি জিনিসটা বুঝতে পারছি কিনা। মেবি একটা এক্সাম্পল দিই, মনে করেন দাজ্জাল। হ্যাঁ, দাজ্জাল নিয়ে এমন একটা জিনিস, মানে এই টপিকে বইয়ের কোনো অভাব নেই আই থিঙ্ক অনেক, বা কেন আমার কাছে স্ট্রেইট একটাই রিজন ফার্স্ট মাথায় আসে যে দাজ্জাল জিনিসটা কাইন্ড অফ অনেক স্টোরি, ফুল অফ স্টোরি, এটা পড়তে ভালো লাগে, তো এটা নিয়ে পাবলিশাররা বই ছাপাইতে আগ্রহ থাকে। এখন এটা কি একটা প্রবলেম কিনা, কারণ আমার হয়তো মানুষের দরকার, হয়তো মেবি সে মেবি তাস্কিয়ে নিয়ে একটা বই দরকার, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো, বা অন্য একটা টপিকে মানুষের জানার অভাব বা মানুষের ভুল করতেছে কিন্তু ওই টপিকে মানুষের আগ্রহ নাই, কিন্তু আগ্রহ হচ্ছে এক বিষয়ে, সেই বিষয়ে পাবলিশাররা বেশি ফোকাস করে। এখন এটা কি আসলে হচ্ছে কিনা এই সার্কেলে, যে নাস্তিকতাকে প্রমোট করতে হবে, নাস্তিকতাকে নাস্তিকতার এগেনস্টে এখন কাইন্ড অফ, আমি যখন ইসলামিক বুক সবগুলার আমি ক্রিটিসাইজ করতেছি না, ওভারঅল আমি এই জিনিসটার খুবই অ্যাপ্রিসিয়েট করি, বাট আমার কাছে একটু মনে হয়েছে যে কাইন্ড অফ একটা ট্রেন্ড যেন না হয়ে যায়, কারণ ট্রেন্ড হওয়ার একটা ট্রেন্ড হলে একটা প্রবলেম আছে। আই মিন আমরা যখন জাস্ট কি বলবো, মানুষের চাহিদাটাকে দেখি, মানুষের প্রয়োজনটা কম দেখি, রাইট? আপনার কি মনে হয় বিষয়টা? আমি জানি এটা আমার
পার্সপেক্টিভ, এই ব্যাপারটাতে আমি পুরোপুরি একমত, এই ব্যাপারটাতে আমি পুরোপুরি একমত। এই কারণে যে আপনি দেখবেন যে 2017 তে যে বইগুলো সবগুলো মোটামুটি কিন্তু একই ধাঁচের। হ্যাঁ, আপনি লেখার স্টাইল বা গল্পের স্টাইল বা প্রেজেন্টেশন স্টাইল সবগুলো দেখবেন যে 19 আর 20 মানে একই ধাঁচে, মোটামুটি একই ধরনের, একই জনরার লেখা। এবং এটা আপনি যে কথাটা বললেন এই মাত্র যে মার্কেটিং করে ব্যাপারটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তে ক্রিয়েট করা এবং ক্রিয়েট করে ব্যাপারটাকে, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু খুবই সত্যি, এবং এই ব্যাপারটা বিপজ্জনকও বটে। কারণ এথিজম ব্যাপারটা কিন্তু সবার মধ্যে ইনেইট না, মানে ন্যাচারাল না।
সত্যি বলতে আমি যেটা বুঝি, এথিজমের যে রোগ বা যে বীজটা, এটা মোস্টলি কিন্তু শুধুমাত্র আসলে ভার্সিটি গুলার মধ্যে, একটু যারা শিক্ষিত, ইভেন আমার কাছে মনে হয় স্কুল কলেজে এতটা যায় নাই। যদি আমাদের দরকার আছে, উই শুড বি প্রিপেয়ার্ড, যেন স্কুল কলেজের ছেলেপেলেরা বড় হয়ে ভার্সিটিতে তো আসবে, তারা যেন এটার সাথে আসলে ইয়ে না হয়, আই মিন যেন নিজেদের নিজেদেরকে সেফ করতে পারে। ইন টার্মস অফ নাম্বার এটা কিন্তু খুব বেশি ছড়ায় নাই। তবে আবার একটা অন্যভাবে চিন্তা করা যায় যে এন্ড অফ দ্য ডে দেশ চালায় কারা, বা অ্যাকচুয়ালি প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল পজিশন গুলোতে কারা থাকে যারা এই ভার্সিটি গুলো থেকে পাস করে, রাইট? সেই হিসেবে হয়তো এটাও একেবারে ডেফিনেটলি, এটা তো একটা ইম্পর্টেন্ট টপিক, বাট আমি বলতে চাচ্ছিলাম যে আসলে একটা হলো বিজনেস, একটা হলো পিপলের নিড, একটা হচ্ছে পিপলের ওয়ান্ট, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। এটা আমাদের লেখকরা আসলে কতটুকু খেয়াল করেন, বা আমাদের আলেমরা পাবলিশাররা, সরি
আমি বলবো লেখক আলেম পাবলিশার তিনটা জনরা এলো। তো লেখকরা আমার মনে হয় যে এখন যারা লিখছেন তারা এই জায়গাটাতে হয়তো বেশি জোর দিচ্ছেন, এই কারণে যে ওকে এটা নিয়ে লিখলে হয়তো বেশি, সরি টু সে যে এটা নিয়ে লিখলে আসলে বেশি কি বলবো, খুবই সেন্সিটিভ কথা আসলে, যে সবাই পড়বে, হ্যাঁ সবাই পড়বে,
হ্যাঁ
এবং হ্যাঁ, তো এটা এটা একটা ব্যাপার। আলিমদের কথা বলতে গেলে আমি এটা বলবো যে আলিমরা অ্যাকচুয়ালি, এটাও খুবই দুঃখজনক বিষয়, উনারা এই ব্যাপারগুলো থেকে খুবই ডিটাচড। যেমন আমার এলাকায় যিনি মুফতি সাহেব ছিলেন, উনাকে যখন আমি এই বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলতাম বা ছেলেদের এই কোয়েশ্চেন গুলো বলতাম, উনি আকাশ থেকে পড়তেন, কারণ উনি কমপ্লিটলি থাকেন হচ্ছেন ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে, উনি কল্পনাই করতে
পারেন না। উনি সেকুলার লিবারেলিজমের যে এটা, মানে এই যে এথিজমের যে ধারাটা, তিনি এক্সপোজডই হন নাই,
এক্সপোজডই হন নাই, উনার কাছে এই কোয়েশ্চেনগুলো অবিশ্বাস্য।
পুরো কওমিদের লাইনে মাদ্রাসার এত এত আলেমদের প্রত্যেকে, শুধুমাত্র আমার জানা মতে একজন আব্দুল ইবনে মাসুদ, সে যে নাস্তিক,
নাস্তিকতা স্বরূপ।
হ্যাঁ, তো আসলে কিন্তু ওই ওইখানে আসলে এটা আবেদন নাই, অ্যাপিল নাই, এক ওখানে এটা ওরা এটা নিয়ে আসলে বদার করে না, আসলে দরকার নেই আলহামদুলিল্লাহ, ওনারা তো যেহেতু ইসলামের উপরে বড় হয়েছে,
প্রবলেমটাই
নেই। এখন এটা সত্যি যে আসলে আলমদের সাথে এখানে এটা যে আমি 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 অবশ্য চাই, আমি কোন এই পডকাস্টে আমি কোন আলমকে ডাকবো ইনশাল্লাহ, যে ওনারা আসলে কেন ডিটাচড হওয়ার যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে আসে, এটা কেন আসে, ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের ডিটেল কথা বলার জায়গা আছে। কারণ আমরা দেখা যাচ্ছে কি, এটা কিন্তু রিয়েলিটি যে কোনো একটা প্রবলেম, মানে কোনো একটা ইভেন একটা ফিকি মাসালা, আমরা জিজ্ঞেস করি কোনো একটা বড় ভাইকে, ভাই
জি জি
এই যে
এই ব্যাপার মাসালাটা কেমন হবে,
এটা কি হালাল হবে না হারাম হবে, লাইক এটা কিন্তু আসলে জিজ্ঞেস করার কথা একটা আলেমকে। সামহাও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আমাদের সাথে আলেমদের, রাইট? এবং আমরা কেমন একটা আনিজি ফিল করি। এটা আশিক বলতেছিল একদিন যে আপনার একটা কথা, কথাটা বলছিলেন সম্ভবত শেখ নাদভি, ওই ইয়ে নাদভি মাহবুব ভাই, ওই যে বুটা লিখছে, ওনার নাম কি আবুল হাসান নাদভি, উনি কথা বলে বলা যে আলেম এবং আওয়াম, মানে আলেম এবং জেনারেল পাবলিকদের মধ্যে ডিস্টেন্সটা এত বাড়ছে যে কিছুদিন পর দুজনের মধ্যে কথা বলতে ইন্টারপ্রেটার লাগবে, একজন আরেকজনের ভাষা বুঝবে না,
টেকনোলজির কারণে
বুঝবে না। এটা কিন্তু একটা সিরিয়াস একটা প্রবলেম আসলে। তো আমি ফার্স্ট কোশ্চেনটা আপনাকে এটা করছিলাম বেসিক্যালি, যে আলেমদের কাছ থেকে কেন বইটা আসলে আসে, এই ধরনের বইগুলো আসে না? সো অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার যে ওনারা আসলে আই থিঙ্ক এটা দিয়ে এক্সপোজ হন না বা ওনাদের ইয়েতে নাই, বাট এটা আই থিঙ্ক আস্তে আস্তে মনে হয় একটু ওপেন হচ্ছে, কারণ আলেমরাই বিষয়টা কিন্তু কিছুটা অ্যাপ্রিশিয়েট করা শুরু করছেন জেনারেল ভাই এফোর্টটাকে। সো আই
থিঙ্ক যে আমি বলবো সেক্ষেত্রে সারাই সম্পাদনা করতে গিয়ে সম্ভবত এক্সপোজারটা, মানে ওনারা তো কতটুকু জানতেন অ্যাকচুয়ালি জানি না, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যখন দেখা গেলো যে বই আসতেছে এবং ওনাদেরকে সরাসরি সম্পাদনার জন্য দেখতে বলা হচ্ছে, তখন দেখা গেল যে আমার মনে হয় আর কি, এই যে হারুন ইজহার সাহেব যে সংবিধ বইটার যিনি সরাসরি সম্পাদনা করলেন, ওনার বক্তব্য দেখলাম, তারপর শেখ আবু জাকারিয়া স্যার ওনার মন্তব্য দেখলাম, তো দেখার পর মনে হলো যে হ্যাঁ আসলে ওনারা ব্যাপারটাতে এক্সপোজ হচ্ছেন হয়তো বা এখন, কিংবা আগে এক্সপোজ হলে ওনারা হয়তো বুঝতে পারেন যে এটার ইম্পর্টেন্সটা কত বেশি।
আমি এখানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেমন আমি আজকে থেকে অন্তত প্রায় আই থিঙ্ক 10-8 বছর আগে মেবি একটা এই নাস্তিকতা রিলেটেড বই খুঁজতেছিলাম কাটাবনে গিয়ে, তো আসলে লিটারলি নাই, একটা দুটো বই মনে ছিল, একজন বই, একজন আলেমকে আমি চিনি মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম, উনি কিছু বই
৮০-90 দশকের
মানুষ,
অনেক আগের হ্যাঁ 90 দশকের হবে, হ্যাঁ
যদিও সত্যি বলতে ওনার আর্গুমেন্ট গুলা রিলেভেন্ট না, মানে আর্গুমেন্ট গুলা ট্রু রাইট, কিন্তু এখনকার সময়ের জন্য রিলেভেন্ট না, কারণ এখনকার সময় ডিফারেন্ট একটা ডিফারেন্ট কিছু অ্যাকুইজিশন নিয়ে নাস্তিকরা আমাদের সামনে আসে। বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে আসলে ট্রেডিশনাল ইসলামিক ধারা থেকে খুব কমই রেসপন্স করা হয়েছে, মেবি দ্যাটস দ্য রিজন যে আসলে আমাদের সেকুলার ভাইদেরকে এখানে আগে সেকুলার লাইন থেকে উঠে আসা ভাইদেরকে আগায় আসতে হচ্ছে।
স্কলারদের এসে আনসার দেওয়ার মতো প্রয়োজনও নাই, কারণ এত হাস্যকর কোয়েশ্চেন যে এখানে অ্যাকচুয়ালি আলমদেরকে বদার হওয়ার কোন রিজনই নেই, আর আর বইগুলোর যেই কি বলবো বইগুলোর যে উদ্দেশ্য অ্যাকচুয়ালি আলেম মুখী করা, যে বইগুলো পড়ার পর অ্যাকচুয়ালি একটা মানুষ বুঝতে পারবে আচ্ছা কোরআন তাহলে এত ডিপ, আমি তো আসলে জানতাম না, বা আমার মনে হয় কোরআনটা এত, এই যে এত মজার মজার টপিক আছে কোরআনে, এই যে কোয়েশ্চেন গুলো আনসার কোরআন পড়লেই আমি পেতাম, আমার আসলে কনফিউজ হওয়ার কিছুই ছিল না, কিংবা আমি একটা আলেমের কাছে গেলে আনসার গুলো পেতাম। আমার মনে হয় যে যে প্যারাডক্সিক্যাল সাজিদ কিংবা কোষ্টি পাথর কিংবা ডাবল স্ট্যান্ডার্ড বা আর্গুমেন্টস অফ আরজু, এই বইগুলো পড়ে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট বা একটা রিডার একটা পাঠক সে বা সংবিত বইটার কথাই বলি না কেন, এই বইগুলো পড়ার পর একটা মানুষ আসলে আলেমের আলেম মুখেই হবে, আলেমদের সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজনীয়তা ফিল করবে, তো এই আর কি। আর আলেমরা আমি বলবো না এখানে অ্যাকচুয়ালি আলেমদের দোষ নাই, কারণ ওনারা যে এরিয়াগুলোতে ডিল করেন সেগুলাই আসলে যথেষ্ট এঙ্গেজিং, আর ওনাদের এই যে দোষটা আসলে আমাদের দোষ আমি এই কারণে বলবো, আমরাই আসলে দেখেন না আপনার তানজির ভাই কি পিছিয়ে আছে মনে হয় একটা,
হ্যাঁ আছে একটা, হ্যাঁ
হ্যাঁ, তো তানজির ভাই এখন মনে করেন আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে আমরা তাদের কয়জনকে অ্যাকচুয়ালি স্কলার বানাতে চাই, আমাদের কাদের
এইমে স্কলার বানাবো? আমি কিন্তু মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, যে ছেলেকে
আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে, কারণ যদি ম্যাথ সায়েন্স পড়ে তো আমি পড়াই দেব ইনশাআল্লাহ, আর যদি একটা হচ্ছে যে আমি যেটা ফিল করি এখন এই বয়সে এসে যে আসলে আমি তো ইসলামিক প্ল্যানে ট্রেডিশনালি কিছু ট্রেন্ড হই নাই, যেটা একটা বড় ড্রব্যাক, এক দুই হচ্ছে এনভায়রনমেন্ট, যে সেকুলার স্কুলগুলোর এনভায়রনমেন্ট এত খারাপ এখানে আসলে খুবই ইয়ে থাকা যায় না। বাই দ্য ওয়ে একটা ব্যাপার সেটা আসলে আলেমদের ব্যাপারে ওই যে আমি এটা এটা একটা একটা বদভ্যাস হয়ে গেছে আমাদের অনেকে, যে আলেমরা কেন এটা বলে না, আলেমরা কেন এটা করে না, আমরা একটা কথা বলি, আমরা একটা জিনিস খেয়াল করি না যে এই সোসাইটিতে এটা একটা ফালাউনিক সোসাইটি আই থিঙ্ক বললে ভুল হবে না, আলেমরা হচ্ছে একটা সবচেয়ে অপ্রেসড একটা গ্রুপ, কারণ আপনি দেখেন আলেমদেরকে মূল ধারা থেকে মানে সরায় দেওয়ার যে কাজটা এটা শুরু করছিল ব্রিটিশরা, আপ আনটিল নাও এটা কন্টিনিউ করা হচ্ছে, কিন্তু আসতে পারে না চাইলেও, মানে যে মূল ধারার সাথে আসতেও পারে না, আসতে দেওয়া হয় না, এমন একটা সিস্টেম করে রাখছে যে ওনারা ওনাদের
কারিকুলামটা এই যে একটা আলাদা কারিকুলাম করে ওদেরকে কমপ্লিটলি মূল ধারা থেকে আলাদা করে দেওয়া, এটাই ছিল অনেক বড় একটা প্ল্যান, এবং এবং এই পরবর্তী ব্যাপারটা এমন দাঁড়ায় যে কে যদি স্কলার হতে চায় সে অ্যাকচুয়ালি মূল ধারায় এসে কখনো বা ক্যারিয়ার করতে পারবে না, এবং দেখা যায় যে হাই সোসাইটি বা যাদের অবস্থা একটু ভালো বা যাদের ঘরে মেধাবী সন্তানরা আছে তারা চায় যে তাদের সন্তানরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, কারণ ওখানে টাকা পয়সা ভালো, ক্যারিয়ারটা একটু সেফ, এবং ঘরের যে বাচ্চাটা একচুয়ালি পড়ালেখা পারে না তাকে দিয়ে কিছু হবে না, তাহলে তারা মাদ্রাসায় দিয়ে দাও, ইতালি স্কলার হোক আলিম হোক। এই তো এইটা অ্যাকচুয়ালি শুরু করছি আমরা, শুরু না করলে আমাদের আগে জেনারেশন যারা শুরু করছে আমরা কিন্তু কন্টিনিউ করতেছি।
শেষ করি, কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল, বস এই আমার অফিসে এরকম রকম সমস্যা, কিরকম কিছু বলছে, লাইক ঘুষ খাওয়া, ঘুষের ডিস্ট্রিবিউশন হয়, সেইগুলো থেকে দূরে থাকতে চায়, কিন্তু যে ছিটা লাগে আর কি, কাইন্ড অফ তাকেও টাচ করে যদি সে টাকাটা নেয় না। বললাম তো কি করা এখন আমাকে বললো, আমি বললাম আমি তো বুঝতেছি না, এটা ব্যুরোক্রেটিক বিষয়টা খুবই, আমাদের এখানে তো সিস্টেমটা এরকম এরকম, তুমি যাও আমার সাথে কথা বলো। বললো ওনারা কি বুঝবে এটা আসলে কিভাবে বুঝে, তাই বললাম যে আমি বললাম ভাই মেবি বুঝবে না হয়তো আজকে, বা তোমার মতো যখন আমরা পাঁচটা কেস ওনার কাছে যাবে উনি তখন অ্যাকচুয়ালি রিয়েলিটিটা বুঝবে যে তোমার অফিসে ব্যুরোক্রেসিটা কি, কেমনে একটা দুর্নীতি হয়, এবং তুমি অ্যাকচুয়ালি কিভাবে নিজেকে আটমোস্ট ট্রাই দিয়ে নিজেকে সেভ করতে পারবা, হয়তো তোমার একজনের কেস যথেষ্ট না যেহেতু ওনারা এই সব ব্যুরোক্রেসির মধ্যে ছিলেন না কখনো, বাট এটা কমিউনিকেশনের অভাব আই থিঙ্ক একটা বড় একটা দোষ বা বড় একটা প্রবলেম আর কি আমাদের। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় একটা কাইন্ড অফ একটা অ্যামালগামেশন হবে দুইটা সাইডের মধ্যে, দেন ইনশাল্লাহ আমরা বেটার একটা কিছু এক্সপেক্ট করতে পারবো।
আর এই 2017 সালের যে আমরা একটু আগে টপিকটা আলাপ করতেছিলাম যে টপিক গুলো ন্যারো ডাউন হয়ে যাচ্ছে কিনা, আমার মনে হয় যেহেতু আমরা 2017 কে একটা রেনেসা বছর হিসেবে মানে কাউন্ট করতে পারি এর আমাদের ইসলামিক যে লেখালেখির ব্যাপারে, তাই না? এর আগে এত কম্পাইল্ড ম্যাটেরিয়াল ছিল না, এদিকে ওদিকে কে ব্লগ লিখছে কোথায়, এদিকে ওদিক সব মানে কেউ যদি, হ্যাঁ আমরা আমরা যখন যারা জাহেল থেকে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি মানে ইসলামের দিকে, এদের একটা সবারই সিমিলার প্যাটার্ন, এই কলেজ ইউনিভার্সিটি পড়া পর্যন্ত জাহিল মিউজিক শুনছে, এটা করছে ওটা করছে, লাস্টে সামহাও হেদায়ত হয়ে গেছে। সো এখন অন্যরা যারা এই রাস্তায় আসছে, অন্যরা সবাই এক্সপেক্ট করে যে সেম পাথটাই ফলো করে আসবে, কোনো এক সময় হেদায়ত হয়ে যাবে। আসলে এটা আইডিয়াল সিনারিও না। আগে যখন এই মানুষ এরা সবাই হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার বা এই ইয়েদের ইন্ডিয়ান রাইটারদের বই টই বা ইংলিশে যারা আছে জন গ্রিশাম, ড্যান ব্রাউন, এগুলি বড় বড় হয়েছে, সবাই এই সবাইকে এক্সপেক্ট করা উচিত না আসলে যে সবাই এগুলি পড়ে টোরে কোনো এক সময় হেদায়ত হবে, কারণ তারা গেছে আমরা মারাও যেতে পারি। সো আমি আমার মনে হয় যে 2017 এই ইয়ারটা খুবই সিগনিফিকেন্ট আমাদের রেনেসাঁর একটা বছর, এখন কোন একটা মানে এই ইসলামের আলোকে মানে ইসলামিক স্পিরিটের অনেকগুলো কম্পাইল ম্যাটেরিয়াল পাওয়া যাবে, যাতে এই ছেলেদের ব্যস্ত রাখা যায় বইয়ের পাঠাভ্যাসের মধ্যে, কারণ কেউ যদি আসলে বইটই পড়তে চায় এদের জন্য অ্যাটলিস্ট মানে কিছু একটা সাপ্লাই দেওয়া যাবে যে তোমরা এগুলি পড়ো, এই
আপনি দেখেন যে আমাদের সোসাইটিতে যেটা হচ্ছে আসলে যে নলেজ যে কনসেপ্টটা সবচেয়ে শ্যালোয়েস্ট একটা লেভেলে আছে, এখন সবচেয়ে লোয়েস্ট লেভেলে আছে। কিরকম আপনি দেখেন রিসেন্টলি যে আপনার প্রশ্ন ফাঁস হচ্ছে, আমি এতটুকু পর্যন্ত শুনছি, আমি জানি না এগুলো তো অনেক সময় আনভেরিফাইড নিউজও আসে, বাট মোরালেস ট্রু হবে যে প্যারেন্টসরা নাকি টাকা জমায় তহবিল বানাইছে প্রশ্ন কেনার জন্য। এখন সেকুলার পার্সপেক্টিভে যে বিষয়টা হচ্ছে আগে সেকুলার ওয়ার্ল্ডে যে বাংলাদেশে যে নলেজ জিনিসটার আসলে কোনো দাম নাই অ্যাকচুয়ালি, আর মানে ইটস সো লো। আপনারা কি ইয়ে শুনছেন নাকি যে প্রধানমন্ত্রীর ব্রিফিংটা শুনছেন নাকি?
ও হ্যাঁ, আনফরচুনেটলি
অ্যামেজিং, আমি কিন্তু দেখছি বাংলাদেশের বাঘা বাঘা সাংবাদিক ওনার কথার সামনে একবারে কুপকাত। তো হয় শুনছিলেন?
আমি শুনি নাই, তবে কুপকাত হওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি সাংবাদিকদেরকে দোষ দিয়ে লাভ নাই।
এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে। সাংবাদিক একজন কোশ্চেন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রশ্ন ফাঁস হচ্ছে এখানে আসলে যারা দায়ী এদেরকে দোষী কি বলবো বিচার করা বা এই ধরনের বিষয়গুলো আসলে আপনার গভর্নমেন্টের অপোজিশন কি বা তারা কিভাবে প্রকাশ প্রশ্ন ফাঁস করে পারতেছে, এটা কিভাবে সম্ভব, গভর্নমেন্ট থেকে তারা বেশি শক্তিশালী, এই ধরনের একটা কোশ্চেন করছিল। তো উনি বলছে যে আরে প্রশ্ন ফাঁসের কতক্ষণ আগে, 20 মিনিট আগে, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগেও যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে বই পড়ে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে মুখস্থ করে তারপর পরীক্ষার খাতে লিখে আসবে, এরকম ব্রিলিয়ান্ট কজন আছে বাংলাদেশে? আমি তো তব্ধ হয়ে গেছি। মানে আসলে বাংলাদেশের বাংলা সাংবাদিক জয় মামুন যারা ফেসবুকে খুব উচ্চবাচ্চ করে, তারা কিন্তু ওখানে একদম কোনো অ্যান্সার দিতে পারেনি, একেবারে কি বলবো নির্বাক হয়ে গেছে আর কি ধরনের একটা উত্তরের সামনে। তো আমি বুঝতে পারতেছি
টোটাল ইনফ্যাক্ট ভ্যালু সিস্টেমটা মানে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি বাসার জোরাজুরিতে একবারই বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, 26তম 27তম সম্ভবত, সেবার প্রশ্ন আসলে লিক আউট হয়। এখন আমার ফ্রেন্ড যারা আছে বুয়েটে টুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে হলে যারা থাকতো, তাদের কেউ কেউ আসলে প্রশ্ন পাইছে, কিন্তু আমরা কিন্তু খোঁজারই চেষ্টা করি নাই যে প্রশ্ন আসলে লিক হবে কি না বা খোঁজ করতে হবে, এই জিনিসটাই মাথায় আসে নাই।
আচ্ছা এটার কারণ কি বলুন তো আমাকে?
আল্লাহ জানেন, কিন্তু এখন
এটার কারণ
তো মানুষের, এখনকার মানুষ তো সবাই বাই ডিফল্ট প্রশ্ন খোঁজার মানে এতে পিছনে ব্যস্ত, তো ভ্যালু সিস্টেমটা গন একেবারে।
আপনার কি মনে হয়?
হ্যাঁ, আমার মনে হয় যে আসলে মানে আমাদের জেনারেশন যে সাফারিংটা করতেছে এটার পিছনে আমাদের আগের জেনারেশন উনাদের মোরাল ভ্যালুর একটা বিশাল ফলের কারণে ব্যাপারটা এরকম। যে মনে করেন আমাদের আগের জেনারেশন এরকম, যে মনে করেন আমি মাস্টার্স দিয়ে বেরোলাম, আমাকে আগের জেনারেশনের মানুষ যারা, তারা বলছেন যে তুমি ব্যাংকে ব্যাংকে জয়েন করো, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে থেকে পাশ করে বেরোচ্ছ সমস্যা নাই, তবে তুমি ব্যাংকে জয়েন করো, ব্যাংক খুবই ভালো জায়গা, কারণ এখানে হচ্ছে সিকিউর সেফ। বা আমি যখন এইচএসসি দিয়ে এক্সাম দিলাম, সবাই বলে যে তুমি ডাক্তার হও, ডাক্তার হইলে অনেক টাকা কামাইতে পারবো, তো প্রচুর টাকা পয়সা আর কি। তো ভ্যালুর জিনিসটা কিন্তু ছিল না, তো মানে কেউ বলে নাই যে আচ্ছা অনেক সেবা করতে পারবা, তুমি পার্বত্য অঞ্চলে গিয়ে মানুষকে সার্ভ করবা, বা তুমি গ্রামে চলে যাবা মানুষের রুগী দিকে দেখতে পারবা, সেবা করতে পারবা, এই জন্য তুমি ডাক্তার হও না।
আমার কাছে মনে হয় জিনিসটাকে আসলে মানুষ বিষয়টা বোধ হয় এভাবে দেখে যে আসলে নলেজ মানে টাকা, টাকা মানে নলেজ। যেই নলেজের টাকা আছে
এক্স্যাক্টলি
সেই নলেজের দাম, আর যে নলেজের টাকা নাই সেই নলেজের কোনো দাম নাই। তো ওই নলেজ যদি এখন অল্প টাকা দিয়ে কেনা যায় তাহলে ওটাই হোক,
তাহলে সমস্যা
কারণ এন্ড অফ দা টাকা দিয়ে টাকা
হোক সেটাই
ফাইন
টাকা দিয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু আসলে এটাই, ব্যাপারটা কিন্তু আসলে এটাই এটাই হয়েছে এখন। যে আচ্ছা আমি যেহেতু 100 টাকা দিয়ে এটা কিনে ফেলতে পারতেছি, তাহলে 1000 টাকা তো আমি সামনে দেখতেছি যে হ্যাঁ এটা তো উসুল হয়ে যাবে। যেমন আমার আমি যখন হ্যাঁ হ্যাঁ মাস্টার্স যখন করতেছিলাম তখন অনেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল, তো প্রিপারেশন নিচ্ছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন প্রিপারেশন নিতেছিস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছিস, বিসিএস কেন দিবি? বিসিএস দিয়ে হয় কাস্টমসে যাবো, নইলে ম্যাজিস্ট্রেট হবো, নইলে দেখা গেল যে এই করবো ওই করবো। আমি বললাম যে কেন, মানে গোল কি? কয়ে দেখ বিসিএস দিয়ে যদি ঢুকি তাহলে প্রথম কয়েক বছরে মনে করতে ঘুষ খায় একটা একটা বাড়ি হয়ে যাবে বা গাড়ি হয়ে যাবে আর সবাই সালাম দিবে। তো অনারের এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে আমি ধরে নিচ্ছি যে এই সময় সবচেয়ে মেধাবী ছেলেটাই অনেক ফাইট করে অনেক স্ট্রাগল করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এত স্ট্রাগল করে একটা ছেলে যখন অনার্স মাস্টার্স এর সে পড়ে, এই শিক্ষিত একটা ছেলে যখন তার এই মিন লাইফে হয় যে সে একটা গাড়ি করবে বা বাড়ি করবে, সেটা ঘুষ খেয়ে হোক বা যেভাবেই হোক ডাজেন্ট ম্যাটার, তো এই মোরালিটির অবস্থা যদি এই হয় তাহলে অ্যাকচুয়ালি বড় একটা কোয়েশ্চেন থেকে যে অ্যাকচুয়ালি আমরা কোনো এডুকেশন পাইছি কিনা বা এডুকেশনের ডিফিনিশনটা অ্যাকচুয়ালি আমাদের কি ছিল।
আর একটা ব্যাপার শুনেন, সেটা হলো কি এই প্রসেসটা এমন আমার কাছে, আমি যেটা দেখি যে স্কুল কলেজে শুরু হয় না, মানে এই কনসেপ্টটা কিন্তু এই প্রবলেমটা এই মানে এই করাপশনটা কিন্তু এখন ভার্সিটি লেভেল আবুল বারকাত পর্যন্ত চলে গেছে। খেয়াল করেন আপনার এই যে এই যে এই যে এটা ঠাটবাট নিয়ে একটা মহিলা কথা বলতো আয়সা 21 টিভিতে দিয়েছে, তামিয়া তামিয়া রহমান রাইট,
মানে
না না রহমান অথবা জামান দুজনের একজন,
দুইটাই ছিল আসলে, যাই হোক
দুজন ছিল কিন্তু করাপশন করছে, যে নকল করছে কোনটা জানে, একটা তার চেহারাটা খুব কুৎসিত, সে চিন্তা করে না এবার, সে ঘরের মধ্যে বসে বসে ইন্টারনেট ঘেটে ঘেটে কপি করতেছে, টাইপ করতেছে, চিন্তা করে দেখেন মানে একটা চোর, কিন্তু সে একটা চোর আমাদের সামনে আসে ঠাটবাট নিয়ে কথা বলতেছে। এখন আমি সামিয়া রহমান এক্সাম্পলটা কেন আনলাম, সামিয়া রহমান কিন্তু কোন মানে এটা কি বলা উচিত একটা কথা আছে বাংলায় ভুলে গেছি, সে কিন্তু রুই কাতলা লেভেলের মিডিয়ার জগতে রাইট, সে কিন্তু কোন রামশ্যাম মানে ওই যে রামশ্যাম যদুমতু না কিংবা টম ডিক এন্ড হ্যারি না রাইট, কিংবা মনে করেন ওই যে আপনার আরো যে আছে আপনার ওই যে আবুল বারাকাত যে লোকটা কয়দিন আগে 5,000 কোটি টাকা জনতা ব্যাংকে দিয়ে দিছে, আই থিঙ্ক জনতা ব্যাংক না কোন একটা ব্যাংক থেকে সে লোন দিছে, যেটা অ্যাকচুয়ালি লিমিট 2,500, জনতা ব্যাংক রাইট, 2,500 লিমিট, বাট সে কিভাবে যেন সামহাও এটাকে 500 মানে একটা পার্টিকে লোন দিছে সে। এখন এরা কে আসলে? এরা কিন্তু আমাদের কলাম লিখে, কলামিস্ট, হ্যাঁ, এরা আমাদের বড় বড় বয়ান দেয়, এদের অবস্থাই হচ্ছে এরকম। আই থিঙ্ক এই ধরনের যে ঢাকা ভার্সিটিতে আরো এক্সাম্পল আছে, কিছুদিন আগে যে আপনার কিছুদিন আগে আরো একটা এক্সাম্পল হলো না, যে আপনার প্লেগারিজম করছে, মানে কি আমি সামিয়া রহমানের কথাই
ভাবছি,
তারপরে আপনার মানে এই যে আমি যেটা বলছিলাম মেইন পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ধরনের কেস এখন কামিং আপ অন রেগুলার বেসিস। আপনার দেখেন, আমি চিন্তা করে দেখেন, টিভিতে আসে একটু গা এলায় বসবে, দুটো ভারী ভারী কথা বলবে, এবং এরাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা সাজাইছে, চিন্তা করেন, এরাই কিন্তু আমাদের ভ্যালু সিস্টেমটাকে এরাই কিন্তু আসলে সাজাইছে, এবং এরাই বড় বড় কথাগুলো বলে। যদি রামসাম যদি মধ্যে বলতো আই ডোন্ট কেয়ার, কারণ প্রত্যেকটা সোসাইটিতে করাপ্ট লোক থাকে। আমাদের মুসলিম হিস্ট্রিতে দেখেন সবচেয়ে সাহাবিদের জমানায় কি খারাপ লোক ছিল না? ছিল, দুই নম্বর লোক ছিল, কিন্তু আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু, কিন্তু যারা লিডিং পজিশনে ছিলেন তারা কিন্তু গেছিলেন। কিন্তু সেকুলার সিস্টেমে দেখা যায় কি আসলে, যে এদের যারা লিডিং ফিগার এরাই হলো করাপ্টেড, এবং এদের আসলে কাইন্ড অফ মানে ইমোরাল, রাইট? তারপর মানে মানে আমার কাছে এটা সবচেয়ে ইয়ে লাগে, যে আসলে রেজাল্টটা কি দাঁড়াইছে, রেজাল্টটা দাঁড়াইছে সমস্যাটিতে আমরা
আমাদের এরকম হতে পারি, এটাই হতে সফলতা, এটাই সফলতা,
এটা সফলতা। এখন তো প্রশ্ন আসে, ঠিক আছে, তো যে সোসাইটিতে আসলে টাকা আর নলেজকে ইকুয়েট করে দেখা হয়, বাট কাইন্ড অফ টাকা কামানোর, টাকা কামানোর জন্য একটা ধান্দা ধরা হয় নলেজ কে, আমাদের আসলে কি অফার করার আছে তাদেরকে?
আরো একটা বড় সমস্যা হলো, এই কোন একটা প্রবলেম হওয়ার পর এটাকে মানুষ লাইটলি নিয়ে যাচ্ছে, মানে সবাই তো মানে প্রশ্ন ফাঁস, এটা কমন, কিন্তু এখন কমন ফেনোমেনন হয়ে গেছে এবং মানুষের সয়ে যাচ্ছে, এইটা হলো প্রবলেম। মানে উই আর অ্যাকসেপ্টিং দিস ফ্যাক্ট যে প্রশ্ন ফাঁস তো একটা নর্মাল ঘটনা, এইটা হলো আমাদের কাছে, আমার কাছে খুব ফ্রাস্ট্রেটিং লাগে ব্যাপারটা।
আমি কোন গাইডলাইন দিচ্ছি না, হ্যাঁ, আমার কাছে মনে হয় অ্যাবস্ট্রাক্ট যদি বলি কথাটা, সেটা হচ্ছে নলেজের যে ট্রু ভ্যালু আছে সেটা মানুষকে দেখানো, নলেজের যে ট্রু ভ্যালু,
নলেজকে রিডিফাইন করা,
রিডিফাইন করা, রাইট, হ্যাঁ, রিডিফাইন করা। এভাবে যদি বলি, যেমন করেন এখন আসলে এটা এটা কিভাবে হবে, এটা আসলে পার্সপেক্টিভটা চেঞ্জ হওয়ার মাধ্যমে হবে। কারণ আমাদের পার্সপেক্টিভ যখন সেকুলার একটা পার্সপেক্টিভে আমরা অভ্যস্ত, তো আমরা তখন সবকিছুকে একটা, আমাদের এখানে একটা লাইন অফ থট আছে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা থটের সাথে, আই মিন প্রত্যেকটা থট প্রত্যেকটা থটের সাথে কম্প্যাটিবল উইদিন সেকুলার সিস্টেম। ইসলামিক সিস্টেমে এটা আর একটা ডিফারেন্ট অ্যারেনা। আমাদের উচিত আসলে ইসলামিক ইয়ে থেকে, ভিউ পয়েন্ট থেকে আসলে নলেজের গুরুত্বটা কোথায় এটা মানুষকে বোঝানো। এটা মেবি আপনাদের, আপনার মতো যারা আছেন তারা বই লিখতেছেন, বা আমরা মানে লেকচার বা আদার পডকাস্ট, এবং এটা 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 একটা অ্যাপ্রোচ হতে পারে। সো অ্যাকচুয়ালি আমাদেরকে এই জিনিসটা বুঝাতে হবে যে আসলে নলেজ একটা বিষয়, মিউজিক এটার জন্য এফোর্ট দেওয়া, সেটা ডিফারেন্ট জিনিস, দুইটাকে সবসময় ভাবে এক করে দেখা ঠিক না। এটার জন্য তখনই একটা ইমোরাল ওয়ে, একটা করাপ্টেড একটা থিঙ্কিং মাথার মধ্যে পেয়ে বসে, যেটা অ্যাকচুয়ালি এই করাপ্টেড থিঙ্কিং থেকে কি হচ্ছে, আজকালকার ছেলেপেলেরা কিন্তু ফ্রাস্ট্রেটেড, রাইট, এদের তাদের রেজাল্ট পরীক্ষা সিস্টেমটা নিয়ে, তাদের আসলে নতুন একটা মিনিং দেখানো দরকার লাইফের, তারা আসলে বেঁচে আছে কেন, রাইট? আই থিঙ্ক দিস গোজ ব্যাক টু আওয়ার অরিজিনাল টপিক, যে আসলে যে টপিকগুলো নিয়ে আপনারা লেখালেখি করেন, যে কেন আসছি দুনিয়াতে, কোথায় যাব, রাইট, এই বিষয়গুলো আসলে দেখ। আমরা তাহলে আমাদের মূল টপিকে ফিরে আসি, আসলে এই টপিকটা আপনি যেটা জিজ্ঞেস করছেন আমার কাছে, যে আমার কাছে মনে হয় এটা বেশ কমপ্লেক্স, আমি চাইলে সিস্টেমটা চেঞ্জ করতে পারবো না ধুম করে, এটা আসলে হয় না, কারণ এটা একেবারে কি বলবো, পরতে পরতে করাপশন,
এটা তো আসলে অনেক অনেক অনেক
স্যাক্রিফাইস বিগিন উইথ মানে কনকারিং পিপলস মাইন্ড, আই থিঙ্ক ইনশাআল্লাহ দেন হয়তো এটা, এটা কোনো গাইডলাইন আমার কাছে ভাবে স্পষ্ট কোনো গাইডলাইন নাই, যে এটা করলে এটা করলে প্রশ্নপত্র বন্ধ হয়ে যাবে। মেবি গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট হয় হয়তো হবে, কিন্তু আসলে প্রবলেম কিন্তু শুধুমাত্র প্রশ্নপত্র বন্ধের মধ্যে না, কারণ সামিয়া রহমান হয়তো প্রশ্ন ফাঁস করে ফাঁস করা প্রশ্ন দিয়ে পাশ করে ইয়ে করছে তা না, কিন্তু সেও কিন্তু করাপশন করতেছে, শুধু করাপশন করছে তা না, কিন্তু মিসলিডিং জিনিসপত্র সে বল তার মতো, আমি যখন সামিয়া রহমান বলতেছি আমি মিন করতেছি সামিয়া রহমান মতো আরো অনেকজন আছে, রাহুল বারাকাত লাইক দিস পিপল আর ব্রিলিয়ান্ট, না হয় এই পজিশনে তারা আসতে পারে না, তারা করাপশন করতেছে, দেন ওয়াই? সো ইটস নট জাস্ট প্রশ্ন ফাঁস, রাদার ইটস ডিপার, ইটস আই থিঙ্ক ইটস অ্যাবাউট মিনিং অফ লাইফ, যে আমরা আমরা আসলে লাইফটা কিভাবে দেখতেছি। দেখেন মানে এটা কিন্তু ইউরোপ আমেরিকা তো একটা লেভেলে গিয়ে প্রবলেম গুলা ধরা পড়ে, মেবি ইউরোপ আমেরিকা প্রশ্ন ফাঁস হয় না, বাট ওদের দেশে কিন্তু করাপশন গুলো অন্য লেভেলে গিয়ে হয়, এটা ডিফারেন্ট। তারা হয়তো নিজের দেশটাকে ঠিক রাখে, তাদের ভয়াবহ লেভেলের করাপশন গুলো হচ্ছে বাইরের দেশে গিয়ে করে, ওখান থেকে টাকা পয়সা এনে নিজের দেশে করতে পারে। ইটস ওল্ড প্রসেস, 200 ইয়ার্স ধরে এটা হয়ে আসতেছে, কখনো মিলিটারিলি হচ্ছে, কখনো হচ্ছে হয়তো ইউএন বা যেই জাতিসংঘের এখন যেসব ম্যান্ডেট ট্যান্ডেট দিয়ে তারা ইকোনমিক ব্লকেট দেয়, কখনো যুদ্ধ করে বা ইকোনমিক একটা পাইপলাইন বানায় ফেলছে কাইন্ড অফ টাকা পয়সা শুষে আনার জন্য। তো আই থিঙ্ক ইটস অ্যাবাউট ইটস মোর ডিপ, যে প্রশ্ন ফাঁস হচ্ছে একটা সিমটম, যে একটা সিমটম গায়ের মধ্যে একটা করে মানুষের যখন অ্যালার্জি হয় শরীরের বিভিন্ন জায়গায় থাকে, র্যাশ উঠতে থাকে, হ্যাঁ এখন ওই আমরা একটা র্যাশ দেখতেছি আর কি। আর মুসলিম ওয়ার্ল্ড মুসলিম বিশ্ব আসলে মুসলিম সমাজ সহজে এগুলাকে হজম করতে পারে না, কারণ কাইন্ড অফ তাদের মধ্যে একটা মোরাল একটা একটা সেন্স এখনো আছে,
রয়ে গেছে,
রয়ে গেছে, সে যে কারণে আর কি আমাদের এটা বদহজম হয়ে গেছে কাইন্ড অফ। আচ্ছা তো আমাদের যে আগের টপিকটা ছিল, আগের টপিকে আমরা ব্যাক করি, সেটা হলো আসলে আমরা তো একটা বুক স্প্রিং পাইলাম আলহামদুলিল্লাহ আপনাদের বদলে, হোয়াটস নেক্সট, হোয়াটস নেক্সট আসলে আমাদের এই লাইনে প্রকাশনী হইতে পারে, প্রকাশনী বা প্রকাশন রিলেটেড যতগুলো অ্যাফেয়ার আছে, ম্যাগাজিন ট্যাগাজিন আমরা করতে পারি, হোয়াটএভার, এখানে আসলে আমাদের আর কি করার আছে আপনার কাছে কি মনে হয়, মানে কাজকর্মের জায়গা,
আমার কাছে
কোয়ালিটি, এডিটিং, এনি হোয়াটএভার,
বইয়ের প্রশ্নের জায়গাটাতে যাওয়ার আগে আমি বলবো কন্টেন্ট নিয়ে বোধহয় একটু কথা বলা দরকার, কন্টেন্টের জায়গাটাতে নেক্সট যে জায়গাটা আসা দরকার বলে আমি মনে করি। এবং একটু আগে যেটা নিয়ে কথা বলছিলেন যে এডুকেশন সিস্টেম বা টোটাল সিস্টেমে যে করাপশন এটা বন্ধ করার ক্ষেত্রে আপনি তো একটা বললেন যে এটা খুবই কমপ্লেক্স এবং ক্লিয়ার কাট স্পেসিফিক গাইডলাইন দ্বারা আসলেই সম্ভব না। আমার একটা মতামত আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে এবং এটা বইয়ের মাধ্যমে আসতে পারে, ব্লগে ফেসবুকে লেখালেখির মাধ্যমে আসতে পারে, আপনারা পডকাস্ট নিয়ে কাজ করছেন, পডকাস্টে অডিও ফাইল হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল রিভাইভাল দরকার। আমার মনে হয় কমপ্লিটলি পার্সোনালি মানে পার্সোনাল একটা অপিনিয়ন, যে স্পিরিচুয়াল যে রিভাইভালটা খুবই খুবই প্রয়োজন, এবং নিজেকে না চেনা এবং সৃষ্টি হিসেবে নিজের যে পটেনশিয়াল সেটা আইডেন্টিফাই করতে না পারা, এবং আমার যে স্টেশন কত হাই এবং আমাকে কত হাই স্টেশন দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং আমি ওখানে কত নিচে নামছি, এবং সে আমার তো আবার সেই হাই স্টেশনে রিচ করার মতো এবিলিটি আছে, এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহকে চিনতে পারা, নিজেকে চিনতে পারা, আমার মনে হয় যে এই জায়গাটাতেই বোধহয় এখন একেবারে, শুধু অনলাইনে কাজ করলে অ্যাকচুয়ালি হবে না, এটা অফলাইনে এবং এই জায়গাতেই বোধহয় আলিমদের সাথে কানেক্টেড হওয়াটা খুব দরকার। মানে কারণ স্পিরিচুয়াল গাইডলাইনের দিকে তো আসলে উল্টাপাল্টা গাইডলাইনের অভাব নাই, তো এটা আমার ধারণা আর কি। আর প্রকাশনার কথা যেটা বললেন, যে প্রকাশনা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকগুলো কথা, দামের কথা আসে, তারপরে প্রুফ রিডিং এর কথা আসে, কাগজের কথা আসে, বাইন্ডিং এর কথা আসে, তো তো আপনাদের কি এই ব্যাপারে কোনো ই আছে কিনা, যেমন অনেকগুলো কমপ্লেন শোনা যায় যে দাম বেশি।
জি, দাম নিয়ে আমি আপনার সাথে কথা না বলে দাম নিয়ে কথা বলবো, আমার ইচ্ছা আছে কোনো একটা পাবলিশারের সাথে বা লং টাইম ধরে যে পাবলিকেশনের সাথে কাজ করতেছে এরকম কাউকে আমি ডাকতে চাই, বিকজ তারা দামের বিষয়টাকে মোর ব্রেকডাউন করতে পারে, কস্টিং গুলা কোথায় বেশি পড়ে, কস্টিং গুলা রয়্যালটি ফি দিতে হয় কিনা, ট্রান্সলেশনের জন্য চার্জ বা এই ধরনের, এটা মানে মেবি তারাই ইয়ে করতে পারবে। আপনি একজন লেখক, আপাতত আমি আপনার থেকে কন্টেন্ট ব্যাপারে শুনতে চাই, যে আপনার কাছে কি মনে হয় যে কোন ধরনের কন্টেন্ট আমাদের আসলে কাজ করে, এখন যে বুক স্প্রিং, যদি এটা বুক স্প্রিং বলে আলহামদুলিল্লাহ, এটা মোর অর লেস ফোকাসড উইথ এথিজম বা রেসপন্ডিং টু দ্য ইসলামোফোবস, এখন আর কোন ধরনের কন্টেন্ট আপনার কাছে মনে হয় যে আমরা টাচ করার সময় আসছে বা সামনে প্রয়োজন হবে নিয়ার ফিউচার?
আমার এক্ষেত্রে আমার ধারণা এটা এরকম যে মনে করেন এথিস্টদের কথা, শুরুটা আসলে এথিস্টরা করছে যে হ্যাঁ লা ইলাহা, কোনো ইলাহ নাই, এখন জাস্ট 2017 এর ব্যাপারে আপনি বুক স্প্রিং বলেন, তাহলে এখানে যেটা এস্টাবলিশ হলো সেটা চিল্লাল্লাহ। হ্যাঁ, এবং আমার মনে হয় নেক্সট স্টেপটা
চমৎকার একটা একটা ইয়ে বলছেন আপনি, আই মিন কি বলবো, আই মিন ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন।
এরপরের স্টেপটা বোধহয় মোহাম্মদ রসুলুল্লাহ, যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে টিচিং গুলোকে লাইফে অ্যাপ্লাই করে কিভাবে নিজের স্পিরিচুয়াল ইম্প্রুভমেন্টটা করা যায়, মোরাল স্পিরিচুয়াল জায়গাতে নিজেকে আপরাইট করা এবং দাঁড়ানো, শক্ত হয়ে দাঁড়ানো, যে হ্যাঁ আমি আসলে টাকার জন্য বাঁচতে আসি নাই, টাকাটাই সব না, ম্যাটেরিয়ালিজমই সব না। তো এই ক্ষেত্রে যে প্রত্যেকে যে যে পার্সোনাল জায়গা থেকে, অনেকে বলবে স্যাক্রিফাইস, আমি বলবো ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট করা, যেহেতু সে নিজেকে চিনবে, আখিরাত চিনবে, আল্লাহকে চিনবে, প্রফিটকে চিনবে, কাজে সে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এখন কাজ করবে। এই কাজটা করার জন্য নিজেকে চিনা, আল্লাহকে চিনা, রাসূলকে চিনা, এবং অ্যাকচুয়ালি চিনা, অ্যাকচুয়ালি পড়ার কথা বলবো না, আমি বলবো যে চিনা, ট্রুলি চিনা, ইনসাইট থেকে, শুধু টেক্সচুয়াল বা এই যে অডিও বা আলোচনা এরকম না, নিজের ভিতর থেকে বোধটাকে জাগ্রত করা। এবং এই ফাইটটা আসলে অনেক বিশাল, কারণ ফেসবুকের মতো একটা টাইম যখন যাচ্ছে, আমি মাইসেলফ আমি এডিক্টেড ফেসবুকে, এবং আমি ছাড়ার যে ট্রাই করতেছি, এবং আমি জানি না আপনাদের কি অবস্থা। এবং আমি নিকোলাস কারের দ্য শ্যালোস বইটা পড়েছেন কিনা আমি জানি না, তো ওখানে উনি উনি একজন নিউরো সায়েন্টিস্ট, উনি ওখানে দেখিয়েছেন যে কিভাবে ইন্টারনেট একটা মানুষের ব্রেইনের একটা অংশকে কমপ্লিটলি স্টিফ করে দেয়, একটা এডিক্টেড মানুষের মতোই কমপ্লিটলি স্টিফ করে দেয়। তো এই যে এডিকশনের, এই এডিকশন থেকে বের হয়ে আসা, নিজের সেলফ কন্ট্রোলটা আবার গেইন করা, ট্রাই করা, আমার মনে হয় শুরুটা এখানে, এরপরে নিজেকে বিল্ড আপ করা। কারণ রুট লেভেল থেকে যদি একটা মানুষ নিজেকে বিল্ড আপ করতে না শিখে, আমার মনে হয় না অ্যাকচুয়ালি সামনে কোনো রেনেসা কিংবা রিভলিউশনের কথা বলে আসলে কোনো লাভ
আছে। ইটস জাস্ট এটা একটা বাবল হিসেবে থেকে যাবে, কাইন্ড অফ আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে নিজেরাই একটা বই নিয়ে কিছুদিন খুশি, কিছুদিন লাফালাম, হ্যাঁ খুব ভালো ভাই, চমৎকার লেগেছে, কিন্তু এটা বাইরে, এটা এটা বাইরে যাবে না, আস্তে আস্তে চুপসে যাবে জিনিসটা। একই কাস্টমার সেগমেন্ট আসলে একই জিনিস বাবা খাবে না, আই থিঙ্ক, বাট এটাকে আসলে বাড়ানোর একটা বিষয়। আচ্ছা মাহবুব ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়গুলোতে, যে কোন ধরনের বিষয় আমাদের একটু ফোকাস করা যেতে পারে বা উচিত, আপনার কাছে কি মনে হয়?
কিছু বিষয় তো এই সেকুলার যেখানে ইনফ্যাক্ট ওর লার্জ অ্যামাউন্ট অফ মানে পাবলিকেশন এগিয়ে আছে আর কি, যেমন মুক্তিযুদ্ধ, হিস্ট্রি, ফরেন অ্যাফেয়ার্স, ফেমিনিজম, এগুলি নিয়ে কিন্তু ওরা মানে খুব মানে ফ্রিকোয়েন্টলি লিখেই যাচ্ছে। সো এইসব ক্ষেত্রেও আমাদের মনে হয় একটু টাচ করা উচিত, সো দ্যাট আমাদের কিছু একটা মানে কাউন্টার ম্যাটেরিয়াল থাকে, কাউন্টার ম্যাটেরিয়াল না থাকলেও এই রিলেটেড এদের ম্যাটেরিয়াল থাকে আমার কাছে, মানে শর্টলি।
আমার কাছে একটা জিনিস খুব মানে মাথার মধ্যে খুব পেইন ক্রিয়েট করে, লাইক এই যে নকশা, প্রথম আলোর নকশা, সুগন্ধ সমীপেশু একটা সেকশন আছে, কখনো সারা জাকের, কখনো হচ্ছে তারানা আলিম লেখে, জানি না তারানা আলিম তো এখন এমপি হয়ে গেছে লেখে কিনা আমি জানি না, মেবি হয়তো সময় নেই। এগুলো পড়তাম ছোটবেলায় আগে আর কি, তখন দেখতাম যে আমি তো মুখকে ভালোবাসি, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, কি করব, তখন বলতো যে অ্যান্সারটা এমন থাকতো যে কোনো সমস্যা নেই,
কোনো ব্যাপার না, কোনো
ব্যাপার না, তুমি যাকে ভালোবাসো তাকে সোয়েন্স, ওই সেই সেই আমাদের আগের আগের এপিসোডে চলে আসতে হচ্ছে আর কি, ভালোবাসার সব মিনিংলেস, সব মিনিং। এনিওয়ে, তো এই যে লাভ, রিলেশনশিপ, ফ্যামিলি অ্যাফেয়ার, ম্যারেজ, এই যে একটা জায়গা, এখানে কিন্তু আমাদের ভ্যালু, আমাদের ভিউগুলা হেভিলি করাপ্টেড বাই সেকুলারিস্ট। আমরা কিন্তু অনেক সময় ভেবে মানে আমাদের ম্যারিটাল প্রবলেম গুলাকে বা এই জিনিসগুলাকে চিন্তাই করি ওদের টার্মসে, ওদের মতো করে চিন্তা করি। এখন
আমার মনে হয়
আমি আসলে মানে এই প্রসঙ্গে বলতেছি যে ফ্যামিলি বা ম্যারেজ রিলেটেড বিষয়গুলোতে কিন্তু আমাদের এক মানে কাজ করার একটা জায়গা আছে, নট অনলি জাস্ট আইডিওলজিক্যাল বিষয়, কারণ এগুলো খুবই প্র্যাকটিক্যাল। খেয়াল করেন, আপনি এটা চিন্তা করেন যে মনে করেন ডেমোক্রেসি, হ্যাঁ এটা একটা আইডিওলজি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু এটা মানুষের লাইফকে কতটুকু এফেক্ট করতেছে, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এটা এফেক্ট করে না, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এফেক্ট করে হচ্ছে ফ্যামিলি অ্যাফেয়ার্স টাইপ জিনিসগুলো, লাইক বা ম্যারেজ বা এই বিষয়গুলো। সো এটা আরেকটা জিনিস, মানে একেবারে মানে কি বলবো, 24/7 আমরা যেসব নিয়ে খুব অকুপাইড এঙ্গেজ থাকি, এই বিষয়গুলোতে আসলে আমাদের আই থিঙ্ক একটা কাজ করার মতো একটা প্রয়োজন আছে এখনো, মানে স্টিল আছে, অলওয়েজ দেয়ার, সবসময় থাকবে।
এখানে আরেকটা ডিলেমা কাজ করে, এই এই সেক্টর যেগুলির কথা মানে উল্লেখ করলাম, মানে যেগুলি এই সেক্টরগুলোতে কাজ করার জন্য অনেক লেখক ইনফ্যাক্ট সম্ভবত ট্রাই করছে এর আগে, কিন্তু প্রবলেমটা হলো ওদের টাইপের লেখা কাউন্টার দিতে গিয়ে ওদের কিছুটা কালচারই আমরা অ্যাডপ্ট করে ফেলছি। যেমন ইসলামিক ইতিহাসের মাঝখানে রোমান্স টোমান্স যেগুলি নিয়ে আসছে, যেগুলি আসলে সর্ট অফ অকওয়ার্ড আর কি, অকওয়ার্ড জিনিসও চলে আসে। সো ওই ক্ষেত্রে কিন্তু কাজ হয় নাই তা কিন্তু না, হচ্ছে কিন্তু বাট ওই ওই স্ট্যান্ডার্ডে না আর কি, আমরা যে স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি। আচ্ছা, এখন মনে হয় একটা ডিফারেন্ট টপিকে ই করি, যেটা আমার মনে হয় ফেব্রুয়ারি মাস, আজকে 22 তারিখ, এই যে বইমেলা, সেকুলাররা তো দাবি করে যারা ওপেন মাইন্ডেড সব জায়গাতে, মানে সবার সবাইকে অ্যাকসেপ্ট করে বা ই করতে চায়, কিন্তু আপনারা সবাই জানেন যে বইমেলায় ইসলামিক স্টল কিন্তু জায়গা দেওয়া হয় না, ডেলিবারেটলি জায়গা দেওয়া হয় না। যদিও গতবার কিন্তু এই প্যারাডক্সিক্যাল সাজেদ বেস্ট সেলার বই ছিল, এইবার তো মানে ইনফ্যাক্ট ফেসবুকে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে জোর করে বই ইসলামিক স্টলগুলোকে যেতে দেয়া হয়নি, এই জন্য সেপারেটলি।
গতবারও কিন্তু প্যারাডক্সিক্যাল সাজেদ কমপ্লিটলি কাজ করতে পারে নাই, গতবারও কিন্তু কমপ্লিটলি কাজ করতে পারে নাই বইমেলাতে, বুঝতো, 2 দিন কি 3 দিন সেল হওয়ার পরে সম্ভবত বন্ধ করে দেয়া হয়।
ও এর মধ্যেই বেস্ট সেলার হয়ে গেছে,
কারণ কি মানে বন্ধ করে দিয়েছে কি কোন যুক্তিতে?
যুক্তির ব্যাপার আসলে কি, ওখানে যুক্তির কোনো ব্যাপার আছে বা ওরা কি যুক্তির কোনো কারণ দেখাতে কি
কিসের জট, চিন্তার জট বা সামথিং লাইক দিস,
চেতনার জট,
দিস ভেরি পিপল, তারাই যখন তাদের সামনে যখন দেখানো হয় তখন তারা আবার লাঠি শোটা নিয়ে সামনে চলে আসে। দিস ইজ দ্য রিয়েলিটি, এটা মানে যে মাহবুব যেটা বললেন সবখানে, মানে ওরা যখন,
এই জন্য এখন আমাদের অল্টারনেটিভ বইমেলা করতে হচ্ছে, যেমন মাকতাবাতুল আজহার সম্ভবত এই বারবার, ইনফ্যাক্ট বাংলাদেশের 7 জায়গায় গতবার করছে, ইনফ্যাক্ট এই এখনো চলছে মনে হয়, এই
মনে হয় এটাই বেটার
ওদের মেলাটা থাকবে, ওখানে মাছি মারবে আর মানুষ
ইনশাল্লাহ।
আচ্ছা, তো আজকে আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। আমার আমাদের খুব ভালো লাগছে আজকে তোহা ভাইয়ের সাথে কথা বলে, কোনো অ্যাডভাইস থাকতে পারে আছে কিনা, যে এদের জন্য মনে করেন যারা লেখালেখি করতেছে এখন বা লেখালেখির সাথে যুক্ত, তাদের প্রতি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা?
আমি নিজের প্রতি যে দুটো অ্যাডভাইস দিই সেটা বলি, অন্যদেরকে অ্যাকচুয়ালি অ্যাডভাইস দেওয়া সম্ভব না, কারণ আমি আমার জুতোটাতে তো আমি আছি, সো এখান থেকে কথা বলাটা বোধহয় ইজি এবং সেফ। এক নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে লেখালেখির ব্যাপারটার সাথে রিয়া, মানে শো অফ এর ব্যাপারটা একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর কি, তো এই জায়গাটা মনে হয় ঠিক করাটা খুব দরকার। মানে একটা সময় গিয়ে না চাইতেও বোধ হয় তল্লায় কোথাও সাবকনসিয়াস মাইন্ডে হয়তো বা হয়ে যায়, তো এই ব্যাপারে খুবই কনসিয়াস থাকা দরকার, কারণ স্লিপ করার সম্ভাবনা খুবই বেশি এবং স্লিপ করাটাই স্বাভাবিক, আর কারণ মানুষ এত প্রশংসা করে সামনাসামনি। এবং প্রফেসর ইসলাম তো বলছে যে সম্ভবত একটা হাদিসই ছিল, নট শিওর, ভুলতে পারে, কিন্তু সেটা হচ্ছে কাউকে সামনাসামনি প্রশংসা করা তাকে জবাই করে দেওয়া সমান, মেরে ফেলার সমান,
মুখে কাদা ছুড়ে মানে সমান, এই ধরনের একটা নারেশন আছে।
হ্যাঁ হ্যাঁ, মানে না তাকে মুখে পাথর মারতে বলা হয়েছে বা বালি ছুড়ে মারতে বলা হয়েছে, এরকম একটা কথা আসছে। হ্যাঁ হ্যাঁ, সাহাবীর এটা করতেন কিন্তু, কেউ সামনাসামনি প্রশংসা করে। আমি তো ফেসবুকে কেউ একটা যদি বললো যে ভাই আপনার লেখা আমার খুব পছন্দ, আপনার লেখা খুব ভালো লাগে, খুব ভালো হয়, আমি তো তার বালি ছুড়ে মারতে পারতেছি না, ছুড়ে মারতে পারছি না, সম্ভব না, তাই না? তো ডিজিজটা কিন্তু হয়ে যাচ্ছে, এবং ভিতরে যে একটা কিবোর্ড মানে অহংকার তৈরি হওয়ার যে বীজটা কিন্তু ওখানে রোপণ হয়ে যাচ্ছে, তো এটা খুবই ফার্টাইল খুবই খুবই ফার্টাইল গ্রাউন্ড। তো এই ব্যাপারে মনে হয় যে লেখকদের খুব সচেতন থাকা উচিত। এবং সেকেন্ড যে অ্যাডভাইস সেটা হচ্ছে লেখালেখি করতে থাকলে এটা নেশার মতো, তো দেখা যায় যে লিখতে থাকলাম তো নিজের আখিরাতের আর খবর থাকে না আরকি, তো
ইম্বালেন্সড হয়ে যাওয়া
এক্স্যাক্টলি। তো নিজের যে সেলফ ডেভেলপমেন্ট করা, আমি যেটা বললাম যে স্পিরিচুয়াল একটা রেনেস দরকার, একটা ইম্প্রুভমেন্ট দরকার, ওই জায়গাটা থেকে হয়তো বা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো নিজেকে ঠিক রাখার ব্যাপারটা বোধ হয় খুব খুব এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি আমাদের
লেখার কন্টেন্ট নিয়ে যদি বলতে হয়, সেটা তো বললামই, যে লেখার কন্টেন্ট গুলো আমার মনে হয় যে এখন সবাইকে একটা দিক নির্দেশনা দেওয়া, পার্সোনাল লাইফ দিয়ে হোক, কাজকর্ম দিয়ে হোক, কিংবা লেখা দিয়ে হোক,
ডাইভার্সিফাই করা উচিত
এবং কিভাবে নিজেকে ডেভেলপ করো কাজ করা উচিত। এক্স্যাক্টলি।
আচ্ছা তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তোহা ভাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা তোমাদের থেকে আবার ডাকবো আমাদের
আপনাদের আপনাদের জাযাকুমুল্লাহু খাইরান, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং এই আয়োজনগুলো খুব দরকার অ্যাকচুয়ালি। আমি রেইন ড্রপস এর সিরার যে একটা অডিও পডকাস্ট আছে আমি ওটা শুনি, এবং সম্ভবত রেইন ড্রপস থেকে প্রকাশিত আরেকটা অডিও পডকাস্ট আছে নবীদের কাহিনী বা নবীদের জীবনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম অডিও পডকাস্টের কাজগুলো আসলে খুব বেশি হওয়া দরকার। এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যামেজিং, যে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে কথা বলা, মনে হয় যে এটা ছড়ানোর কাজটাও খুব বেশি করে করা উচিত, কারণ ইয়াংরা যায় না তো, এবং গাড়িতে বাইরে বাসে উঠলে তো
আগে প্রচুর টাইম কিন্তু নষ্ট হয় শুধুমাত্র আপনার বাসে বা গাড়িতে, যে রাস্তায়।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি স্বপ্ন দেখি আর কি যে একদিন হয়তো বা এই অডিও পডকাস্ট গুলো চলবে
ইনশাল্লাহ। আর তো আজকের মতো এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।